অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, আপনাদের ভালোবাসা দিবস শুভ হোক এই আশা করে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের খবরে রয়েছে দুটি রিপোর্ট, ঢাকা সংবাদদাতা পাঠিয়েছেন।
বাংলাদেশের আমদানি বেড়ে যাওয়ায় 2017-18 অর্থ বছরে পণ্য বাণিজ্যে ঘাটতির পরিমাণ বেড়ে চলেছে।
কলকাতার সংবাদদাতার রিপোর্ট।
এক মুসলিম পরিবারকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করবার ঘটনা নিয়ে খোঁজখবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিকেরা।
আর আজকের কলিন শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়, দক্ষিণ এশিয়ায় নারী নির্যাতন ও ধর্ষণ। তবে গোড়াতে শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন পার্টি বলছে দেশটির সংকট কবলিত শাসক জেকব জুমা অবিলম্বে পদত্যাগ যদি না করেন তো সংসদ তাঁর বিরুদ্ধে অনাস্থা ভোট করাবে। ক্ষমতাসীন পার্টি আফ্রিকি জাতীয় কংগ্রেসে ANC-র মহাকোষাধ্যক্ষ পল মাশাটাইল এ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন আজ বুধবার দিন। পার্টি যে তাঁর পদত্যাগ চাইছে সে দাবি তিনি মানবেন কি মানবেন না আজকের মধ্যেই জুমা সেটা জানাবেন বলে ধারণা করা গিয়েছিল। তাঁর বক্তব্য জানান দেবার জন্যে সময় নির্ধারণ করা হয়েছে। জুমার কার্যালয় থেকে সে কথা অস্বীকার করলে পর মাশাটাইল সাংবাদিকদের জানান, দক্ষিণ আফ্রিকাকে আমরা আর প্রতীক্ষায় বসিয়ে রাখতে পারি না। প্রেসিডেন্ট পদে 9 বছর অধিষ্ঠিত থাকবার পর 75 বছর বয়সী নেতাকে অপসারণের সিদ্ধান্ত নেন ANC পার্টি নেতৃবৃন্দ। ক্ষমতার ওই 9 বছরে অসংখ্য দুর্নীতি আর অর্থনৈতিক বদ্ধাবস্থার অভিযোগ উত্থিত হয়েছে বারবার। নিজ ব্যবহারিক আবাস স্থলের শ্রীবৃদ্ধির জন্য সরকারি খাত থেকে তিনি $2 কোটি পরিমাণ অর্থ ব্যয় করেছেন বলেও অভিযোগ শোনা গিয়েছে। পদত্যাগ তাঁকে করতেই হবে এরকম আইনি কোনো বাধ্যবাধকতা জুমার ব্যাপারে নেই। তবে পার্টির তরফে সপ্তাহেরও বেশি সময় ধরে তাঁর ওপর প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছে, তাঁর সঙ্গে দর কষাকষি চলছে এনতার। অনাস্থা প্রস্তাব ভোটে যদি পাশ হয়ে যায় তো ANC প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে সংসদ দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন আজ বুধবারে জোট সরকার তাঁর স্থিতাবস্থাতেই রয়েছে এবং পৃথক দুটি ব্যাপারে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করার জন্য পুলিশি সুপারিশ তিনি নাকচ করে দিয়েছেন। বলেন, আমি আর কারোরই নির্বাচনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। বলেন, বর্তমান মেয়াদ শেষ হওয়া অবধি ইসরায়েলি জনগণের কল্যাণ মানুষে একযোগে কাজ আমরা করেই যাব। ইসরায়েলে জন্মগ্রহণকারী হলিউড প্রযোজক আনন্দ মিলচান এবং অস্ট্রেলিয়ার বিত্তশালী মিডিয়া ব্যক্তিত্ব জেমস প্যাকারের মতো কোটিপতিদের কাছ থেকে তিনি মহামূল্যবান উপহার সামগ্রী উৎকোচ নিয়েছেন বলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়েরের সুপারিশ উঠেছে গতকাল রোববার সোমবার। নেতানিয়াহুর নামে বাকায়দা অভিযোগ দায়ের করা হবে কি না সে সিদ্ধান্ত নেবেন ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল আভিচাই মান্ডেলবিল্ট। মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেন পুলিশের সুপারিশের শেষাবধি কিছুই হবে না। তাঁর উকিল অমিত হাদাদ বলেছেন যে ফোলানো ফাঁপানো অভিযোগেটা নেতানিয়াহু কোনো উৎকোচ নেননি। নেতানিয়াহুর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক কথিত দুর্নীতিকে নিদারুণ অভিযোগ বলে অভিহিত করেছেন। ওলন্দাজ পররাষ্ট্রমন্ত্রী হালবি জলস্ত্রা পদত্যাগ করেছেন মঙ্গলবার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 2006 সালে এক বৈঠকে তিনি মিলিত হয়েছিলেন যে সে ব্যাপারে মিথ্যে বলার বিষয়টি স্বীকার করে নেবার পর। জেলস্ত্রা সংসদ বিধায়কদের সামনে হাজির হয়ে বলেন পররাষ্ট্রমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা নিঃসংশয় হতে হবে অবশ্যই, এ কথা ভেবেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী পদে 4 মাস তিনি অধিষ্ঠিত থাকলেন। প্রধানমন্ত্রী মার্ক রাট্টে বেশ কয়েক সপ্তাহ যাবৎ ওই কথাটা জানবার পরও কেন তিনি সত্য গোপন করেছিলেন তা নিয়ে অনাস্থা প্রস্তাব আনা হয়, কিন্তু এই অনাস্থা ভোটে তিনি রক্ষা পেয়ে গিয়েছেন। তিনি জানান এ ঘটনার প্রভাব যেমন প্রচণ্ড হতে পারে তিনি সেটা ঠিক বুঝে উঠতে পারেননি। ঢাকায় পুলিশের আপত্তিতে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা 6 ঘন্টার অনশন 3 ঘন্টায় শেষ হল, জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল 10টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অনশন শুরু হয়। বিকেল 4টা পর্যন্ত অনশন চলার কথা থাকলেও পুলিশের আপত্তিতে বেলা 1টার সময় তা শেষ করে বিএনপি। অনশনের সময় জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা প্রায় বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশের সদস্যরা রাস্তা থেকে ভিড় সরানোর চেষ্টা করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার দণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার রায়ের কপি বুধবারও পাননি তার আইনজীবীরা। তারা বলছেন কপি না পাওয়ার কারণে জামিনের আর্জি জানানো যাচ্ছে না। কারাবন্দি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মানহানি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য ঢাকার সিএমএম আদালতে আবেদন জানানো হয়েছে। সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বিএনপি। ওদিকে নির্বাচন কমিশন জানিয়েছে দুর্নীতি মামলায় 5 বছরের দণ্ডে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা সে বিষয়টি আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। ফৌজদারি মামলায় কারো কমপক্ষে 2 বছর কারাদণ্ড হলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন, কিন্তু বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে এবং উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার বহু নজির রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের আমদানি বেড়ে যাওয়ায় 2017-18 অর্থবছরে পণ্য বাণিজ্যে ঘাটতির পরিমাণ বেড়েই চলেছে, জানাচ্ছেন জহুরুল আলম।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য মোতাবেক চলতি অর্থবছরের জুলাই ডিসেম্বরে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে $863 কোটি, যা 2016-17 অর্থবছরের একই সময়ে ছিল $451 কোটি 10 লাখ। এতে দেখা যাচ্ছে গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে বাণিজ্য ঘাটতি প্রায় দ্বিগুণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য মোতাবেক চলতি অর্থবছরের জুলাই ডিসেম্বর সময়ে বাংলাদেশ একদিকে পণ্য আমদানিতে মোট $2,631 কোটি 40 লাখ ব্যয় করেছে, অন্যদিকে একই সময়ে বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে আয় করেছে $1,768 কোটি 60 লাখ। এই হিসেবে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $862 কোটি 60 লাখ। তথ্য পর্যালোচনা করে দেখা যায় এ সময় আমদানি ব্যয় বেড়েছে 26% এবং অন্যদিকে রপ্তানি আয় বেড়েছে মাত্র 7.78%। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতায় বিজেপির সহযোগী সংগঠন হিন্দু সংহতি মঞ্চ প্রকাশ্য মঞ্চে এক মুসলিম পরিবারকে হিন্দু ধর্মে ধর্মান্তরণের আয়োজন করে। সাংবাদিকরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গেলে সংগঠনের সদস্যরা সাংবাদিকদের ওপর আক্রমণ চালায়, জানাচ্ছেন গৌতম গুপ্ত।
একেবারে মধ্য কলকাতায় প্রকাশ্য রাজপথে মঞ্চের ওপর বিজেপি ঘনিষ্ঠ হিন্দু সংহতি মঞ্চ 14 সদস্যের এক মুসলিম পরিবারকে হিন্দুত্বে ধর্মান্তরিত করছিল। বিষদে বিষয়টি খোঁজ করতে গেলে সাংবাদিকদের ওপর একেবারে লাঠি ছোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে সংগঠনের সশস্ত্র বাহিনী। আহত হন একাধিক সাংবাদিক। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কড়া ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন। ঘটনার সময় অবশ্য নিষ্ক্রিয় ছিল পুলিশ। মঞ্চে উপবিষ্ট সংগঠন নেতারাও ছিলেন নির্বিকার। তবে বিজেপি সহ অন্যান্য সব রাজনৈতিক দলই এই ঘটনার নিন্দা করেছে। পশ্চিমবঙ্গে বিজেপি ঘনিষ্ঠ এই সংগঠনের সদস্যদের এমন হিংস্র মুখ আগে দেখা যায়নি। মুসলিম পরিবারকে হিন্দুত্বে ধর্মান্তরিত হবার পেছনের রহস্যও এদিন গোপনই রয়ে গেল। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার আজ বুধবার ঊর্ধ্বমুখী রইবে বলেই অনুমান করা হচ্ছে। বিনিয়োগকারীরা ইতিমধ্যে মূল্যস্ফীতির মাসওয়ারি সরকারি পরিসংখ্যানের জন্য প্রতীক্ষা করে রয়েছেন। ওদিকে দিনের প্রারম্ভিক বেচাকেনায় ইউরোপের বাজারও দরচলতি পরিলক্ষিত হয়েছে। এশিয়ায় হংকং হাংসেং সূচকে 2% বেশি এবং জাপানের নিকে সূচকে 0.4% মূল্যবৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। আমেরিকার স্নোবোর্ডার শন হোয়াইট জীবনে এই নিয়ে তৃতীয়বার অলিম্পিকের সোনা জিতলেন। শন হোয়াইটের এই স্বর্ণপদক মিলিয়ে শীতকালীন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের পদক প্রাপ্তি শত সংখ্যায় পৌঁছিয়ে গেল। ভালোবাসার ভাষা বড় শক্ত, জটিলও হতে পারে বলে কারো কারো ক্ষেত্রে বা কারো কারো মননে, তা সে আপনি যেখানকারই হন না কেন। আবার কেউ বলেন ভালোবাসার কোনো ভাষা হয় না, এ একটা উপলব্ধির ব্যাপার, অনুভূতির তাড়না। তা সে যাই হোক, আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায় ভিন্নধর্মী একটি রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে।
গুজরাটের আহমেদাবাদে বজরং দলের সদস্যরা সবরমতী নদীর তীরে যুগলদের নিগ্রহ করে, পরে পুলিশ দুষ্কৃতীদের আটক করেছে বলে খবর। হায়দ্রাবাদেও বজরং দলের সদস্যরা ভ্যালেন্টাইন্স ডের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে। উত্তরপ্রদেশে এদিন বন্ধ লখনৌ বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষ এক নির্দেশিকা জারি করেছে, ছাত্রীদের ভ্যালেন্টাইন্স দিবসে বিশ্ববিদ্যালয় চত্বরে ঘুরে না বেড়ানোর নির্দেশ। এই নির্দেশিকার বিরুদ্ধে মুখ খুলেছেন পড়ুয়ারা। এক ছাত্র বলেছেন, এখানে ভ্যালেন্টাইন্স দিবস আগেও পালন হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের কোনো নির্দেশিকা জারি করেননি। এখন উপাচার্য বিশ্ববিদ্যালয়কে বদলে দিতে চাইছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পরমাশিস ঘোষ রায়ের ভ্যালেন্টাইন্স ডে রিপোর্ট দিয়েই শেষ হচ্ছে বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে।
হ্যালো,
হ্যাঁ, শুরু করছি বুধবারের নিয়মিত কলিং শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয়, আগে যেমন বলেছি, দক্ষিণ এশিয়ায় নারী নির্যাতন ও ধর্ষণ। সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ রোকেয়া আপা। একটু আগেই আপনারা যেমন শুনলেন, আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় দক্ষিণ এশিয়ায় নারী নির্যাতন এবং ধর্ষণ। অনুষ্ঠান চলাকালে 2026193062 এই নম্বরে সরাসরি স্টুডিওতে ফোন করে প্রশ্ন করতে পারেন এবং আপনারা এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আজকে আমাদের সঙ্গে তিনজন বিশেষ অতিথি রয়েছেন। বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং মানবাধিকার কর্মী শিপা হাফিজা। শিপা হাফিজা, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যালো,
ধন্যবাদ।
টাঙ্গাইল জেলা থেকে যোগ দিচ্ছেন আইনজীবী এবং মানবাধিকার কর্মী ও গণমাধ্যম কর্মী আতাউর রহমান আজাদ। আতাউর রহমান আজাদ, আপনাকেও স্বাগত। আরও যোগ দিচ্ছেন ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওমেন স্টাডিজের বিভাগীয় প্রধান এবং ভারতে মুসলিম নারীদের অধিকার সংক্রান্ত সংগঠনের জাতীয় সমন্বয়ক অধ্যাপক সৈয়দ তানভীর নাসরিন। অধ্যাপিকা তানভীর নাসরিন, আপনাকে স্বাগত। সেই সঙ্গে শ্রোতাদেরও স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে যোগ দেবেন যারা তাদের এবং যারা শুনছেন তাদেরও। বিশ্বব্যাপী সর্বত্রই মানুষের প্রতি অন্যায় অবিচার চলছে, নারী পুরুষ কিশোর শিশু নির্বিশেষে। তবে সাম্প্রতিক কালে নারী ও মেয়েদের, মেয়ে শিশুদের ওপরে যে পৈশাচিক ঘটনা হচ্ছে এবং নারীরা এর শিকার হচ্ছেন, বিশেষ করে টাঙ্গাইল জেলার মধুপুরের কলেজ ছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে চলন্ত বাসে ধর্ষণ এবং হত্যার রোমহর্ষক ঘটনায় স্তম্ভিত দেশ ও জাতি। নারী ও মেয়েদের নিরাপত্তার প্রশ্ন কি তাহলে হুমকির মুখে? এই প্রশ্ন এবং তার জবাবই আমরা আজকের এই হ্যালো ওয়াশিংটনের আলোচনায় তুলে ধরার চেষ্টা করব। বিশ্ব পরিসরে নারী নির্যাতন ও ধর্ষণ নিঃসন্দেহে বেড়েছে, তবে আমরা যদি বাংলাদেশ ও ভারত বা দক্ষিণ এশিয়ার দিকে তাকাই তাহলে এই বিষয়টি কিন্তু মেলাতে বেশ অসুবিধাই হয়। কারণ আমাদের সমাজ, সংস্কৃতি, ধর্ম, কৃষ্টি, এই সব কিছুতেই নারীর প্রতি সম্মান দেখানোর আচার, রীতি, নীতি বহু যুগের, কিন্তু গত এক দশকে এই চিত্র বদলে গেছে এবং বদলাতে শুরু হয়ে গেছে বেশ অনেক আগে থেকে। কেন হচ্ছে এই মনস্তাত্ত্বিক ব্যাখ্যায় আমরা যাচ্ছি না, তবে সামাজিক ব্যবস্থার কিসের অভাবে মানুষের মধ্যে এই পাশবিক আচরণ এখন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, এই প্রাসঙ্গিক বিষয়টি একটু দেখে নিতে চাই। মিস শিপা হাফিজা, আপনি কি এই বিষয়টি একটু ব্যাখ্যা করবেন আমাদের?
চেষ্টা করব।
জি,
আপনি যেভাবে বলেছেন, নারীকে সম্মান করা, এইটা আমাদের এই দক্ষিণ এশিয়ায় প্রতিটি ট্রেডিশনে আছে, ধর্মে, সংস্কৃতিতেও আছে, কিন্তু ইদানিং আমরা দেখছি এর ব্যত্যয় হচ্ছে এবং প্রতিদিনই এই নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে। আর অনেক কারণের মধ্যে আমি যদি খুব অল্প করে বলতে চাই, একটা হচ্ছে যে আমাদের যে ট্র্যাডিশন বিভিন্ন ধর্মের, বৌদ্ধিজম, হিন্দু, খ্রিস্টান, কনফিউশিয়াসিজম, এই যে সব কিছুর একটা ট্র্যাডিশন এবং মিস ইন্টারপ্রিটেশন আছে, যে ব্যাখ্যাটা সব প্রায়শই হয় নারীর প্রতি, নারীর বিরুদ্ধে, এবং এইটার দ্বারা আমাদের সমাজ এবং আমাদের অনেক আইন কানুনও নির্দিষ্ট থাকে, সেটা একটা কারণ। এছাড়া যে বাড়ি বলতে, যে একটা বাড়ি একটা খুবই ব্যক্তিগত বিষয় এবং বাড়ি হচ্ছে আমাদের জন্য একটা, আমরা চাই না এটা কারোর সাথে শেয়ার করতে, কাজেই আর বাড়ির একমাত্র রুলার বা অভিভাবক হচ্ছেন পুরুষ, যারা আসলে ওই ট্রেডিশন থেকেই আসছেন। এবং তারা যখন নারীর উপরে অত্যাচার করছেন, সেই অত্যাচারটা আবার আমরা খুবই নীরবে সহ্য করে বাড়ির ভিতরে রেখে দিচ্ছি, কারণ আমাদের মান সম্মান বোধটা এই ধরনের হয়ে গেছে যে নারীর উপরে যে অত্যাচার হয় সেটা আমরা বাইরে বলবো না, কিন্তু ঘরে যখন অত্যাচার হয় এটাকে আমরা সবাই মেনে নিচ্ছি। কাজেই এর ফলে নারী এবং কন্যা শিশুদের প্রতি অত্যাচার অনেক বেশি বেড়ে গেছে। আরেকটা বিষয়, দিন দিন এটা একটা বোধহয় সম্পূর্ণ বৈশ্বিক বিষয় হতে পারে, যে পেট্রিয়ার্কাল যে অ্যাটিটিউডটা দিন দিন কিন্তু অনেক শক্ত হয়ে যাচ্ছে ইদানিং। এবং সেই অ্যাটিটিউডের কারণে তারা যে নারীর যে, আমরা দেখেছিলাম 10 বছর আগে নারীর মোবিলিটি বেড়েছে, ডিসিশন মেকিং পাওয়ারগুলো বেড়েছে, সেগুলো আবারও সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা দেখেছি অত্যন্ত জ্ঞানী গুণী যারা পার্লামেন্টারিয়ান কিংবা যারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাইকোলজি বলেন আর ফিজিক্স বলেন, জাস্টিস, লয়ার, প্রত্যেকেই এই পেট্রিয়ার্কাল অ্যাটিটিউডের মধ্যে সম্পূর্ণ নিমগ্ন হয়ে আছেন, এবং তারা প্রতি মুহূর্তে বিভিন্নভাবে নারীর প্রতি যে উষ্মাগুলো প্রকাশ করেন, তারা বলছেন যে নারী নারী হলেই তারা ঝগড়া করেন, তারা সবসময় এক্সাম্পল গুলো দেন, নারী যখন আমাদের নেতা হচ্ছেন তখন নারীদের মধ্যে অনেক বেশি আন্তকলহ হয়, পুরুষদের মধ্যে হয় কিন্তু এটা কিন্তু প্রচারিত কম হয়, এবং যখন এদের কাছ থেকে সাধারণ মানুষ শোনে ভাবছে সাধারণ মানুষ তাহলে নারী একটি নিকৃষ্ট জীব, একে আসলেও অন্যায় করা যায়, একে অত্যাচার করা যায়। এই যে একটা অ্যান্টি উইমেন, একটা নেগেটিভ অ্যাটিটিউড, এটা প্রকাশিত আমাদের কথায় বার্তায়, আমাদের ইভেন আমাদের আইন কানুনের মধ্যেও আছে, এবং যারা আইনকে নিয়ে কাজ করেন, যারা এর বাস্তবায়ন করেন, ইমপ্লিমেন্ট করেন, প্রত্যেকেই কিন্তু এই একটা বিদ্বেষী ভাব আছে, এবং এটা নারী এবং পুরুষ উভয় ক্ষেত্রেই আছে, কারণ ওটাকেই সমাজ বেশি বাহবা দেয় এবং এদেরই আসলে প্রসার হয় বেশি। আবার আমরা দেখেছি যে আমাদের যেখানে আইন কানুন আছে, আইন কানুনটা খুবই স্লো, খুবই ধীর গতিতে চলে, এবং বিচার ব্যবস্থা প্রায়শই কাজ করে না। রূপা হত্যার যে ঘটনাটি আপনি উদাহরণ দিলেন, এটা বলতে গেলে একটা মাইল ফলো, এটা এত তাড়াতাড়ি আমরা একটা রায় পেয়েছি, তবে আমরা এখন অপেক্ষা করব ধীর আগ্রহে রায়টা কার্যকরী হয় কিনা। যে কয়টা রায় আমরা ইদানিংকালে পাচ্ছি তার কার্যকরী বাস্তবায়ন হওয়াটা এখন পর্যন্ত খুব একটা আমরা দেখতে পাইনি। কাজে আমাদের প্রতিটি এই যে জাস্টিস গুলো খুবই দীর্ঘায়িত হয়, বিলম্বিত হয়, এবং এর ফলে আসলে একসময় আর বিচার হয় না, আর যখন বিচার হয় না তাহলে যারা অন্যায়কারী অত্যাচারকারী তারা সাহস খুঁজে পায়, তারা আরো বেশি করে অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে। আমরা দেখেছি আমাদের যখন একটা রেপ কেস হয়েছে, যে রেপ কেসটা মেয়েটাকে বিচার হয়ে যাচ্ছিল ইস্যু হত্যা, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো একটা বড় শক্তিশালী গ্রুপের পিছনে জড়িত থাকায় এই বিচারটি স্থগিত হয়ে গেল। এই বিচার স্থগিত হবার সাথে সাথেই এই দেশে প্রচুর ধর্ষণের কেস আসছে, এবং এই বছরে, গত বছর 2017-তে আমরা দেখেছি অধিকাংশ ধর্ষণ হচ্ছে কিন্তু অত্যন্ত কম বয়সী শিশুদের। এটা একটা ভীষণভাবে আতঙ্কের বিষয়, 5, 6, 7, 8 এইসব বয়সের বাচ্চাদের অধিকাংশ ধর্ষণ হচ্ছে, গণধর্ষণ হচ্ছে। আমরা এটাও দেখছি যে আমাদের দেশে এখন যে ধর্ষণ জনিত মৃত্যুর সংখ্যাও এই বছরে অনেক বেশি বেড়ে গেছে, এবং আমরা এইসব যদিও হচ্ছে কিন্তু যখন এই ধরনের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, অন্যায় ঘটে, আমরা কিন্তু দেখি না, আমাদের নেতৃস্থানীয় কেউ এটা নিয়ে প্রতিবাদ করেন, আমরা শুধু মূলত কিছু মানবাধিকার সংস্থা, কিছু নারী অ্যাক্টিভিস্টরা এটা নিয়ে আমরা প্রতিবাদ করি, এবং সবাই বসে থাকেন যে নারী সংস্থাগুলো প্রতিবাদ করলো না কেন, কিন্তু আমাদের যারা বিজনেস সেক্টর আছেন, আমাদের যারা রিলিজিয়াস সেক্টর আছেন, কোন রিলিজনই কিন্তু নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি যৌন নির্যাতন কিংবা ধর্ষণ স্বীকৃত নয়, এটা একটা একটা জঘন্য এবং গুরুতর অপরাধ, কিন্তু আমরা দেখিনি কোনোদিনও কেউ এই ব্যাপারে কোনোভাবে প্রতিবাদের ভাষা তৈরি করেছেন কিংবা আমরা শুনতে পেরেছি। কাজে আমি আবারও যাচ্ছি সেখানে, আমাদের একটা পেট্রিয়ার্কাল অ্যাটিটিউড নারীর
নিষ্পত্তি, আর আরেকটা হচ্ছে আমাদের হায়ারার্কিক্যাল অ্যাটিটিউড। আমরা পাওয়ারকে হায়ারার্কিকে সবসময় ব্যাম্পার করতে থাকি, যার ফলে যে অন্যায়টা হয়, রূপার বিরুদ্ধে যারা অন্যায় করেছে তারা কিন্তু সাধারণ মানুষ, বাসের ড্রাইভার, আমাদের দেশের হিসাবে সোশ্যাল স্ট্রাকচার ক্লাস হিসেবে তারা সাধারণ মানুষ, তাদের বিচারে রায় হয়েছে। কিন্তু এইসব ক্ষেত্রে আরো অনেকগুলো কেস ইদানিং বাংলাদেশে হয়েছে এবং ঘন ঘন হয়েছে, এরকম রেপ, শুধু ধর্ষণ না, গণধর্ষণ, মৃত্যুর ঘটনা, কিন্তু সেই কেসগুলো কিন্তু অত্যন্ত স্লোতে চলছে, আদৌ চলছে কি চলছে না সেটা আমাদের বোঝার খুব একটি ক্ষমতা নেই।
অনেক ধন্যবাদ।
আজকের সমাজটা সম্পূর্ণ শক্তির কাছে, ক্লাসের কাছে দায়বদ্ধ হয়ে গেছে। আমাদের মনে হচ্ছে আমরা যেন মধ্যযুগে চলে যাচ্ছি, কারণ পেট্রিয়ার্কি এবং হায়ারার্কি আমাদেরকে অসম্ভবভাবে অষ্টেপৃষ্ঠে বেঁধে নিচ্ছে এবং আমাদের টোটাল যে মন মানসিকতা অ্যাটিটিউড আমরা প্রকাশ করি, আমাদের বিভিন্ন পজিশনে যারা আছেন তারা সবাই কিন্তু এই পেট্রিয়ার্কি এবং এই হায়ারার্কিকে উন্নততর করছেন।
আমরা অধ্যাপিকা তানভীর নাসরিনের কাছে একটু যাচ্ছি। তানভীর নাসরিন, আপনি তো শুনলেন, তো আপনার কি মনে হচ্ছে এই সামাজিক ব্যবস্থায় কিসের অভাবে মানুষ এই পাশবিক আচরণ করছে বা এর দিকে এগিয়ে যাচ্ছে?
সেটাই আসার আগে আমি আমার দেশ থেকে একটু পরিসংখ্যান দিই।
নিশ্চয়ই
টাঙ্গাইল জেলার ঘটনার কথা আমরা যেমন শুনলাম, ঠিক সেরকমই পুরো দক্ষিণ এশিয়া কেঁপে গিয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, নির্ভয়া কাণ্ডের পরে। এবং আমাদের দেশের ন্যাশনাল কমিশন ফর উইমেন 2017 সালের একটি প্রতিবেদনে বলছে যে গড়ে দুদিন করে আমাদের দেশে দুজন করে মেয়ে প্রতিদিন আমাদের দেশে তারা সেক্সুয়ালি হ্যারাসড হন কর্মক্ষেত্রে, এবং এই অভিযোগগুলো 60% আসছে 5টি প্রধান রাজ্য থেকে, উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং হরিয়ানা। তার পাশাপাশি এই যে আমরা শিশু, আমার পূর্ববর্তী বক্তা তিনি বললেন যে শিশুদের প্রতি যৌন হিংসাও বেড়ে গিয়েছে প্রবলভাবে। ভারতবর্ষের কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রক ভারতীয় সংসদে একটি সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছেন, তাতে 13টি রাজ্যে 13,000 শিশুর ওপরে একটি সমীক্ষা করা হয়েছিল, তাতে দেখা গিয়েছে 53% শিশু এক বা একাধিক যৌন নির্যাতনের শিকার, এবং এই যৌন নির্যাতনের ক্ষেত্রে অধিকাংশই হয় পূর্বপরিচিত অথবা পরিবারের সদস্য অধিকাংশ ক্ষেত্রে, এবং 55% ক্ষেত্রে, যেটা আরো মারাত্মক, এই শিশুটির যৌন নিগ্রহের সময় তার নগ্ন ছবি তুলে রাখা হয়েছে। অর্থাৎ সব দিক থেকে যদি আমরা ভাবি, মানে সমাজ কোন দিকে যাচ্ছে এবং এই যে বিচার ব্যবস্থা ইত্যাদির কথা আমরা বলছি, এই যে শিশুদের ছবি তুলে রাখা হয়েছে, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো আমাদের দেশে, সেখানেও আমরা দেখছি ডোমেস্টিক ভায়োলেন্স, অ্যাসিড হামলা এবং নারী এবং শিশু পাচার, এগুলো এত মারাত্মক পর্যায়ে। গত 10 বছরে আমাদের দেশে সাইবার রিলেটেড ক্রাইমও 10 গুণ বেড়েছে, এবং সমস্ত কিছু, এই যে বিষয়গুলো আমি বললাম, অ্যাসিড হামলা, নারী এবং শিশু পাচার, গার্হস্থ্য হিংসা, এগুলোও কিন্তু এই নারীর বিরুদ্ধে সংগঠিত হিংসা ঘরের ভেতরে এবং বাইরে, এটা বাড়ছে। এবং এটা এক নম্বর বাড়ছে অবশ্যই নারীকে যখন প্রতিস্পর্ধী হিসেবে দেখা হচ্ছে এবং তাকে একজন আইডেন্টিফাইড এনিমি হিসেবে তাকে কিভাবে ক্রাশ করা যায় সে কথাটা ভাবা হচ্ছে। তা না হলে ভাবুন, আমাদের দেশে একটি মেয়েদের জন্য স্পেশাল লোকাল ট্রেন চালু হয়েছিল, সেই মাতৃভূমি লোকাল যখন চালু হয় তখন তার বিরুদ্ধে যে প্রতিবাদ, তার বিরুদ্ধে সাধারণ মানুষের যে বিক্ষোভ, মেয়েদের জন্য অফিস যাত্রী মেয়েদের জন্য একটি বিশেষ ট্রেন আমাদের রাজ্যে চালু হচ্ছে, কিন্তু তার বিরুদ্ধে মানুষের যে উষ্মা দেখেছিলাম আমরা, যে ক্ষোভ দেখেছিলাম আমরা, তাতেই আমরা বুঝতে পেরেছিলাম যে আসলে সোশ্যাল ইন্ডিকেটর হিসেবে সেটাকে যদি দেখি, তাহলে মেয়েদের এই চাকরি করা, বাইরে আসা, মেয়েদের ক্ষমতায়ন, মেয়েদের দৃশ্যমানতা, এগুলো কিন্তু সমাজের কাছে খুব খুব ভয়ের কারণ হয়ে উঠছে, এবং সেই ভয়েরই একটা অন্য ধরনের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি তার উপরে হিংসা যখন সংগঠিত হচ্ছে। এটা একটা দিক।
এবং নারীরা দিবালোকে নিগৃহীত হচ্ছেন। এই প্রসঙ্গেই একটি কথা মনে পড়ে যাচ্ছে যে ভারতে 10 বছরের এক বালিকা তার পরিবারের সদস্য দ্বারা, সম্ভবত কাকা বা চাচা, তার দ্বারা প্রেগনেন্ট হয়েছে এবং এই গত বছরই সে একটি সন্তান প্রসব করেছে, জন্ম দিয়েছে।
তো এই বেশ কিছু ঘটনার কথা আমরা জানতে পারছি এবং আরো মারাত্মক, আমরা স্কুলে পৌঁছে দিয়ে অনেক সময় বাড়ির শিশুটিকে আমরা নিরাপদ বোধ করি। এখন আমাদের কাছে বেশ কিছু ঘটনা উঠে এসেছে যেখানে স্কুলেও শিশুরা নিরাপদ নয়।
জি,
আমরা এই যে আমাদের, আপনি আমাদের সংস্কৃতির কথা বলছিলেন, আমাদের শিক্ষার কথা বলছিলেন, সমগ্র দক্ষিণ এশিয়া জুড়ে আমাদের যে উচ্চ আদর্শ নারী সম্পর্কে, সেখানে শিক্ষকরা বা স্কুলে যাদের এই মেয়েটির সুরক্ষার দায়িত্ব, তারাই যদি তাকে যৌন লাঞ্ছনা করেন, তাহলে আসলে আমরা কোন সমাজে বসে আছি সেটা বোঝা যায়। আমি দ্বিতীয় যে কথাটা বলছিলাম যে এই যে সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু রিপোর্টেড কেসেস এর সংখ্যা। সেখান থেকে দুটো জিনিস আবার বেরিয়ে আসে, একটা হচ্ছে যে আসলে তার মানে কতটা বৃদ্ধি পেয়েছে এবং মেয়েরা জানাচ্ছেন, প্রতিবাদ করছেন। আগে তো শিশুরা এই সেন্সিটাইজড ছিলেন না, বাচ্চা শিশুরা, যেমন পরিবারের মধ্যে মেয়েদের বা অনেক সময় মেয়েদের বলা হয়, পূর্ণবয়স্ক মেয়েদেরও বলা হয় প্রতিবাদ না করতে বা এই কথাটা পাঁচকার না করতে, শিশুদের ক্ষেত্রে কিন্তু কোন ধরনের সেন্সিটাইজেশন আগে করা হতো না।
এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস অধ্যাপিকা তানভীর নাসরিন, যে মেয়েরা অনেক সময় ভাবে যে এটা তার দোষ, এটাও কিন্তু দেখা যায় যে মানসিকভাবে একটি মেয়ে যখন নিগৃহীত হয় বা এরকম একটি শিকার হয়, তখন সে নিজেকে ভাবে যে আমার দোষেই হয়তো এটা হয়েছে, আমার এটা বলা, বড়দের কাছে বা বাবা মার কাছে এটা বলা যাবে না, এই ভাবটাও কিন্তু দেখা যায় অনেক সময়।
অনেক সময় যায়, কিন্তু এখন এই যে বাচ্চা মেয়েটি প্রতিবাদ করছে, বাড়িতে গিয়ে মায়ের কাছে জানাচ্ছে, সেখানেও কিন্তু এই সেন্সিটাইজেশনটা তাদের মধ্যে অন্তত পরিবার থেকে, প্রতিবেশ থেকে, কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ সেগুলো দিয়েও তৈরি হচ্ছে।
অনেক ধন্যবাদ। আমাদের আরেকটি প্রশ্ন এসে গেছে, তারপর আমরা ফিরে আসছি। আমাদের এক শ্রোতা লাইনে রয়েছেন, সবুজ বিশ্বাস মুর্শিদাবাদ থেকে ফোন করেছেন, ফোন কলটি আমরা নিয়ে আবার আলোচনায় ফিরছি। সবুজ বিশ্বাস, হ্যালো। জি, আপনি তো আলোচনা শুনছিলেন, আপনার প্রশ্ন।
হ্যাঁ ম্যাম, আমি সবুজ বিশ্বাস, জঙ্গিপুর মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে বলছি।
জি বলুন।
প্রথমেই ভয়েস অফ আমেরিকার সমস্ত কর্মকুশলী এবং শ্রোতাবৃন্দকে ফাল্গুনী শুভেচ্ছা, এবং আজ তো ভালোবাসার দিন, সকলকে আমি হ্যাপি ভ্যালেন্টাইন ডে জানাচ্ছি।
ধন্যবাদ।
এই কথাটা এই কারণেই বলতে চাইছি যে আজ তো ভালোবাসার দিন, গোটা বিশ্বেই তার আজ ভালোবাসার দিন উৎসব উদযাপিত হচ্ছে। তো আমাদের কাছে ভালোবাসার পরম তো আরাধ্যা হচ্ছে সে রমণী, সেই রমণী ছাড়া তো ভালোবাসা যায় না, ভালোবাসা সম্ভব নয়। তো যে রমণীকে আমরা আজকে বা আজকের মতো প্রতিদিনই আরো 364 দিন এত ভালোবাসি, প্রেয়সী ভাবি, মা ভাবি, বোন ভাবি, সহধর্মিনী ভাবি, বন্ধু ভাবি, তাকে বাকি 64 দিনটা কি কি করে আমরা তাকে লাঞ্ছিত করি, ধর্ষিত করি, এটা আমার কাছে বড় বেদনাদায়ক। আমি প্রতিদিনই বা আজকেও যা আলোচনায় শুনছি, সেটা তো আমাদের পুরুষ হিসাবে আজকে তো লজ্জা পাওয়ার দিন, এত ভালোবাসার দিনেও যে আমরা এই আমাদের প্রেয়সীকেও আমরা খুন করতে, ধর্ষণ করতে ছাড়ি না। তো সেইটা এক সময় ভাবা হতো এটা অশিক্ষিতদের কাজ, গণ্ডমূর্খদের কাজ, কিন্তু বর্তমানে শুধু অশিক্ষিতরাই এসব কাজ করেন, এটা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। শিক্ষিত, শিক্ষা ক্ষেত্রে, কর্মস্থলে সর্বত্রই আজ নারী ধর্ষিত, লাঞ্ছিত। বিশেষ করে আরো যেটা কষ্টদায়ক, বেদনাদায়ক শিশু নির্যাতনের হারটা দিন দিন বাড়ছে, যেটা হয়তো আমাদের আরেকটু ভেবে দেখা দরকার। কিন্তু এই এত প্রচার, এত ব্যবস্থা, তারপরও কি আমরা একটুকু উন্নত হতে পেরেছি? কেন পারছি না?
সবুজ,
কেন এই, হ্যাঁ, এই এই কেন আমাদের এই অধঃপতনটা আমাদের মন থেকে যাচ্ছে না? একটু বিস্তারিত সকলের জন্য আমরা তাহলে সমৃদ্ধ হতাম।
অনেক ধন্যবাদ। এই একই প্রশ্ন করেছেন, একটু অন্যভাবে করেছেন, শামীমউদ্দিন শ্যামল, কৃষ্ণপুর ভোলাহাট চাপাই নবাবগঞ্জ থেকে করেছেন। ইমেলে প্রশ্ন রেখেছেন, আমি সেই ইমেলটি পড়ছি, তারপরে আমি আমাদের আলোচকদের কাছে ফিরে যাচ্ছি। প্রশ্নটি এমন: নারী নির্যাতন ও ধর্ষণ আমাদের সমাজের বহু পুরাতন একটি অপরাধ। আমরা সবাই একে অপরাধ বললেও এর বিরুদ্ধে সেভাবে দাঁড়াতে পারিনি, এমন কি এসব জঘন্য অপরাধীরা যেভাবে সেভাবে শাস্তিও পায়নি, যা বড়ই কষ্টকর এবং হতাশার বিষয়। সম্মানিত অতিথিদের কাছে আমার প্রশ্ন, কেন আজও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাচ্ছে না, যা দেখে অন্যরা এই জঘন্য কাজ করতে ভয় পাবে? তো এই প্রশ্নটি নিয়ে আমি যাচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী, মানবাধিকার কর্মী জনাব আতাউর রহমান আজাদ, আপনার কাছে যাচ্ছি। আপনি তো রূপা মামলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আপনি খুব কাছে থেকে এই মামলা দেখেছেন, তো আপনি কি আমাদের বলবেন, এই আমাদের প্রথম কলার যিনি লিখে, যিনি জানতে চেয়েছেন যে অধঃপতন কেন হচ্ছে, এবং আমাদের দ্বিতীয় যে প্রশ্ন করেছেন শামীমউদ্দিন শ্যামল, তার প্রশ্নের উত্তর আপনার কাছে যাচ্ছি।
ধন্যবাদ।
ধন্যবাদ।
মূল হচ্ছে বিচারহীনতার যে সংস্কৃতি, আইনের কোনো কমতি নেই, নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন, ধর্ষণ, এক্ষেত্রে আমি মনে করি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, প্রচুর আইন এখানে রয়েছে, কিন্তু তারপর ঘরে, নারী তার কর্মস্থলে, শিক্ষাক্ষেত্রে, সর্বত্রই নির্যাতনের শিকার হচ্ছে। তার কারণটি হচ্ছে যে কয়েকটি কারণ, একটি হচ্ছে যে আমাদের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন করছে না। দ্বিতীয়ত হচ্ছে যে এই ধরনের ঘটনার যত দ্রুত বিচার নিষ্পত্তি করা প্রয়োজন, আইনি নানা জটিলতা এবং একটি বিচার প্রক্রিয়ার সাথে অনেক কিছু জড়িত, এই যে সমস্ত বিষয়গুলোকে যখন একটি মামলা থানায় দায়ের হয়, দায়ের হওয়ার পর এটি এই ধরনের ঘটনা, আমি নারী শিশু নিয়ে বলছি, হওয়ার পর যদি রেপের ক্ষেত্রে হয় তাহলে তার ডাক্তারি পরীক্ষা, তারপর পুলিশের তদন্ত, তারপর আইনি প্রক্রিয়া, তারপর বিচার প্রক্রিয়া, এই যে সাক্ষ্য প্রমাণ, এই সমস্ত কিছুকে নিয়ে যে দ্রুত এই কাজগুলো সকলের সমন্বয় করে যে করা দরকার, সেক্ষেত্রে একটা ব্যত্যয় ঘটে, যার কারণে এই বিচার বিলম্বের কারণে আর আমাদের এই সমাজে যারা প্রভাবশালী এবং যারা অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি, তারা নিজেদের ক্ষমতা প্রতিপত্তি দিয়ে যখন এই ধরনের ঘটনা ঘটে এবং এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করে, এবং এই সমস্ত বিষয় নিয়ে যখন কোনো নির্যাতিত নারী ভিক্টিম প্রতিবাদ সোচ্চার হয়, তখন তাকে নানা রকমের ভয়ভীতি প্রদর্শন, এবং তারা নিজেরা সেভাবে ভয়ভীতি প্রদর্শন করে সেইভাবে তাদেরকে এটি একটি আপোষ প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে বাধ্য করে। যখন মামলাটি সাক্ষ্য প্রমাণের জন্য আসে আদালতে, সাক্ষী আদালত বিচার করে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে, আদালতে সাক্ষী যারা দিতে আসবে তাদেরকে তারা সেভাবে ভয়ভীতি প্রদর্শন করে এবং তারা সত্য সাক্ষী আদালতে উপস্থাপন করে না, এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে ন্যায় বিচারটা বঞ্চিত হচ্ছে। তো আমি মনে করি যে আসলে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন আমাদের যে সমাজ ব্যবস্থায় যারা মানুষ সর্বস্তরের মানুষের যদি এই বিষয় নিয়ে প্রতিবাদ মুখর হয় এবং এটি নিয়ে যদি একটা সামাজিক আন্দোলন গড়ে ওঠে এবং দ্রুত বিচার নিষ্পত্তি ঘটে তাহলে আমি মনে করি যে এর থেকে আমরা একটা বেরিয়ে আসতে পারবো এবং এই নির্যাতনের বিরুদ্ধে আমরা একটা ইতিবাচক দিক আমরা গড়ে তুলতে পারবো। আমি টাঙ্গাইলের যে প্রেক্ষাপটটা বলি অনেক ঘটনাই এখানে ঘটছে, তো এখানে মূলত এই যে আজকে রূপা খাতুন যে মধুপুরে টাঙ্গাইলের চলন্ত বাসে গণধর্ষণ এবং হত্যার এই ঘটনাটা, এটি হয়েছে এখানকার সর্বস্তরের মানুষের একটা সামাজিক আন্দোলন। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এখানে বিচার বিভাগ এবং এখানে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা কর্মরত সাংবাদিক রয়েছেন তারা সকলে এই বিষয় নিয়ে এমন সোচ্চার ভূমিকা পালন করেছে যে এই বিচার করতে বাধ্য হয়েছে। এবং এই মামলাটি আপনার সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি যে এত স্বল্প সময়ে আমার জানা মতে আমাদের দেশে নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালে এত স্বল্প সময়ের মধ্যে কোনো মামলার এত দ্রুত বিচার নিষ্পত্তি হয়নি। এই মামলাটি দায়ের হয়েছিল 26/8/17 আর এই মামলার পুলিশ তদন্ত করে অভিযোগপত্র গঠন অভিযোগপত্র প্রদান করে 19/11/2017 আর এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় 3/1/2018 তারিখ থেকে 23/1/2018। এই সময়ের মধ্যে এই মামলার 32 জন সাক্ষীর মধ্যে 27 জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করে। ফৌজদারি কার্যবিধি 342 দ্বারায় 28/1/2018 তারিখে এই আসামিদের আদালতে পরীক্ষা করা হয় এবং রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ 31/1/2018 থেকে 5/2/2018 পর্যন্ত 3 কার্য দিবস যুক্তিতর্ক উপস্থাপন করে এবং 12 ফেব্রুয়ারি এই মামলায় বিজ্ঞ বিচারক রায় ঘোষণা করেন। এবং এটি আপনারা জানেন যে এই বাসের যে হেল্পার শামীম এবং হেল্পার আকরাম এবং হেল্পার জাহাঙ্গীর এবং এই বাসের যে চালক হাবিব মিয়া এই 4 জনকে মৃত্যুদণ্ডে নারী শিশু নির্যাতন দমন আইন 2003 সনের 8 নং আইন এর 9/3/30 দ্বারায় অপরাধে রাষ্ট্রপক্ষ এই মামলার যুক্তিসঙ্গতভাবে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সমর্থ হয় তাদেরকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এবং এই মামলায় অন্য যে একজন আসামি সুপারভাইজার সফর আলী তাকে এই হত্যার কাজে এবং 201 ধারায় সাব্যস্ত করে তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1,00,000 টাকা অর্থদণ্ড দণ্ডিত করা হয়। এই মামলার রায়ে আরো আরেকটি ইতিবাচক এবং ভালো একটি দিক যে এই ক্ষতিপূরণের যে 1,00,000 টাকা এটি নিহতের পরিবারকে প্রদানের জন্য বিজ্ঞ আদালত সিদ্ধান্ত দিয়েছে এবং ছোঁয়া পরিবহনের যে গাড়িটি সেই গাড়িটিও এই নিহতের পরিবারকে আইনানুগভাবে পুলিশ কর্তৃপক্ষকে বিজ্ঞ আদালত যেটি নির্দেশ করেছেন সেটি হচ্ছে যে গাড়ির কাগজপত্র এগুলো সমস্ত কিছু ঠিক করে এবং ট্রাইব্যুনালে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন। আমি মনে করি যে আসলে দ্রুত বিচার যদি নিষ্পত্তি হয় এবং মামলা যদি দ্রুত বিচারের প্রক্রিয়া এগিয়ে যায়
এবং দৃষ্টান্তমূলক শাস্তি দান করা হয় তাহলে হয়তো
অনেক সময় অনেক কারণে এই সমস্ত কারণে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। তবে এই রূপা গণধর্ষণ এবং হত্যা এটি আমাদের একটি মাইলফলক। যদি আমি মনে করি এইভাবে দ্রুত বিচার নিষ্পত্তি এবং সর্বস্তরে সবাই মিলে যদি এইভাবে কাজ করে তাহলে আমার মনে হয় যে এর থেকে অনেকটা আমাদের কমে আসবে।
অনেক ধন্যবাদ জনাব আতাউর রহমান। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও ফিরে আসছি আমাদের আলোচনায়।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
আমাদের লাইনে আরেকজন আছেন শ্রোতা, আবু সাইদ। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, আপনি কোথা থেকে বলছেন, ফোন করছেন?
আবু সাইদ বলছি, যশোরের কেশবপুর উপজেলা থেকে।
হ্যাঁ, আপনি খুব সংক্ষেপে যদি আপনার প্রশ্নটা বলেন খুব ভালো হয়, কারণ আমাদের আলোচনা তাহলে আপনারা আরো বেশি করে শুনতে পাবেন। জি বলুন।
অবশ্যই, ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর এটা নিয়ে আলোচনা শুনছি অনেকেই, একটু আগে এক রতবন্ধু টাঙ্গাইল থেকে তার বক্তব্য শুনছিলাম, ওনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে। আর আমার প্রশ্ন বা মতামত হচ্ছে এরকম, যে আমাদের প্রেক্ষাপটে প্রথম এই যে ধর্ষণ এবং এই যে হত্যাকাণ্ড, এই সংক্রান্ত ক্ষেত্রে আমাদের পুরুষদের পরিবর্তন এটা যথাযথ এবং তথাপি আলোচক বিন্দু যারা আছেন তাদের কাছে আমার প্রশ্ন, যে এমন কিছু আমাদের সমাজের প্রেক্ষাপটে যে ধরনের অর্থাৎ বলা যায় শালীন পোশাকে চলতে পারে মেয়েরা, এ মর্মে আমাদের আলোচক বিন্দু আমার কাছে প্রশ্ন, যে মেয়েরা শালীন ভাবে চললেও একটা এটা একটা ভালো দিক হতে পারে কিনা। এবং প্রথম কথা আমি বলেও নিয়েছি যে আমাদের অবশ্যই মানসিকতার একটু পরিবর্তন ঘটতেই হবে অবশ্যই, তথাপি মেয়েদের কি শালীন ভাবে পোশাকে চলাফেরা করাটা এটাও একটা উপায় হতে পারে কিনা, এটা নিয়ে আমার একটা প্রশ্ন।
অনেক ধন্যবাদ। এই একই প্রসঙ্গে আরেকজন ফেসবুকে মন্তব্য করেছেন, নূরে আলম সিদ্দিকি নূর লিখেছেন, নারী নির্যাতন ও ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটার প্রধান কারণ হচ্ছে নারীদের শিক্ষার অভাব, সচেতনতার অভাব, আর সেই সঙ্গে নারীদের বাইরে চলাফেরার ক্ষেত্রে অশালীনতা। সেই সাথে যারা এহেন অপরাধ করে তাদের সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তির ব্যবস্থা না করা। তো আমি এই প্রশ্ন দুটি নিয়ে যাচ্ছি মিস শিপা হাফিজা আপনার কাছে।
শালীন পোশাক মানে কি? যে বাচ্চাটি 4 বছরে ধর্ষিত হচ্ছে, 5 বছরের, 6 বছরের, ওকে কি কোনো রকম শারীরিক সেক্সুয়াল আবেদনের জন্য দর্শন করা হচ্ছে? কিংবা যে নারী 60 বছরের 65 বছরের এবং যে নারী টোটালি কাপড়ে আবৃত বোরখা পরা, সেই কিংবা আমাদের তরুণী তো টোটালি পুরাই আবৃত কাপড়ে ছিল, সেই সব নারীদের উপরে যখন এই রকম বর্বরোচিত হামলা হচ্ছে, শালীনতা মানে কি সেটা একটা প্রশ্ন আসে। আরেকটা ব্যাপার, মেয়েদের শিক্ষার অভাব, মেয়েদের সচেতনতার অভাব, তাহলে হয়তো মেয়েরা গিয়ে পুরুষদের আক্রমণ করার কথা ছিল, কিন্তু আমরা যেটা দেখছি আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু এখন সম্পূর্ণ মূল্যবোধ বর্জিত হয়ে গেছে। আগে আমরা ছোটবেলায় একটা কবিতা পড়লে, একটা গল্প পড়লে একটা সারমর্ম থাকতো এবং সেখানে থাকতো যে এটা থেকে শিক্ষাটা কি, এটা থেকে আমরা কি বিবেকটা আমাদের কিভাবে নাড়া দেবে সেটা থাকতো। এখন কিন্তু ওই গল্প ওই কবিতায় সেই জিনিসগুলো নাই। আবার আপনি দেখেন, আসেন এবার মিডিয়াতে, টেলিভিশনে, পত্রিকায় এবং অনলাইন যে মিডিয়া আছে, সেখানে আপনি ভারতে বলেন, বাংলাদেশে বলেন, যে সকল নাটক, নাটিকা, সিরিয়াল গুলো হচ্ছে, সেই প্রতিটি জায়গায় দেখানো হচ্ছে নারী যে কত একটা খারাপ, কুটচক্রি মানুষ। তখন এটা দেখলে স্বভাবতই তাদের উপরে আমাদের আরেকটু বিতৃষ্ণা হয়, তাদের উপরে অত্যাচার করতে ইচ্ছে করে। আর তখনই অত্যাচার করতে ইচ্ছে করতে হচ্ছে দেখছি আমরা, যেটা প্র্যাকটিক্যালি, যখন নারী বাইরে যাচ্ছে, বাইরে যাচ্ছে কিন্তু মূলত কর্মসংস্থানের জন্য। একটি দেশের, বাংলাদেশের আজকে যদি শুধু আমি বলি, গার্মেন্টস এর যে কর্মীরা কাজ করে, নারী কর্মীরা 90% এর মতন, তারা যদি আজকে গার্মেন্টস এর কাজ না করে, কয়টা বাড়িতে ভাত, কাপড়, আলো, বিদ্যা বন্ধ হবে? এই কথাটা কোনোভাবেই আমরা মানতে চাচ্ছি না বলেই আমরা বলছি যে নারীর বোধহয় দোষ, নারীর বোধহয় অ্যাটিটিউড এর প্রবলেম। আমাদের শিক্ষা কোনোভাবে আমাদের শিখাচ্ছে না নারীর প্রতি সম্মানজনক ব্যবস্থা কর শিক্ষা এবং আমাদের প্রতি পারিপার্শ্বিকতা, আমাদেরকে কখনো শিখাচ্ছে না যে নারীর প্রতি একটা সম্মানজনক আচরণ করা এবং নারীর যে অবদানগুলো সেগুলো আসলে আমরা খুব মোটেও তুলে আনছি না, গল্প, কবিতা, প্রবন্ধ কোনো কিছুতেই। যা তুলে আনছি ওই মুষ্টিমূলক কিছু মানুষ শুধু ওগুলো দেখেন, কিন্তু আমি একটা কথা বলি, এটা একজন আমাদের সাউথ এশিয়ান অ্যাক্টিভিস্ট বলে লিখেছিলেন, 70-এর ওই সময়ে তখন কোন সাংবাদিক গ্রামে গেলে নারীকে দেখতে পেত না, তারা দেখতো ডোবা নালা খাল বিল পানি সুন্দর সবুজ গাছপালা গরু ছাগল, নারী দেখতো না, কারণ তাদের চোখে নারী পড়ত না। আজকে প্রতিটি সাংবাদিক গ্রামেগঞ্জে গেলে নারীকে কিন্তু দেখেন। আমার মনে হয় আমাদের দেশে কোনো না কোনো কারণে একটা আচ্ছাদন পড়ে যাচ্ছে পুরুষদের, এবং শক্তিশালী অনেক নারীও আছেন সাথে যারা মোটামুটি ভাবে নারীকে একটি পণ্য হিসেবেই দেখতে চাচ্ছেন এবং পণ্য হিসেবেই ব্যবহারও করছেন। কাজেই রাস্তাঘাটে নারীকে নিয়ে আমি যা ইচ্ছা বলবো, হাসি চাট্টা মস্কারা করব, সেই নারী যদি এতে সায় না দেয় তাহলে কিন্তু ওর উপরে আমি শারীরিক পার্শ্ববিক্রিয়াও করতে পারি। কাজে নারীর প্রতি যে এই যে একটা সহিংসতা, নারীর যত উত্থান হচ্ছে কর্মক্ষেত্রে বিভিন্ন ভাবে রাষ্ট্রের অবদানে, তত বেশি নারীর উপরে খড়গহস্ত এগিয়ে আসছে। আর সেই জন্য আমরা মনে করি রাষ্ট্র নারীকে যেভাবে ব্যবহার করে রাষ্ট্রের উন্নয়ন করছে, সেইভাবে কিন্তু রাষ্ট্র নারীর সুরক্ষার জন্য সেই ব্যবস্থাগুলো নিচ্ছে না। একটু আগে একজন বলেছেন অনেক আইন কানুন হয়েছে আমাদের দেশে, নিশ্চয়ই অনেক আইন কানুন হয়েছে, আইন হয়েছে ডোমেস্টিক ভায়োলেন্সের উপর, আইন হয়েছে যে নারী ও শিশু নির্যাতনের উপর, আইন হয়েছে ডোমেস্টিক ওয়ার্কার গৃহে যে কাজ করে তাদের উপরে, এই প্রতিটি আইনের বাস্তবায়ন এত কম। আমাদের যখন নারী ও শিশু নির্যাতন আইন হলো, সাথে সাথে একদল এবং তারা শিক্ষিত শ্রেণী বলতে শুরু করলেন যে এই আইনের কারণে মিথ্যা মামলা অনেক রজ্জু হয়। আচ্ছা বলেন, জমির আইনের কারণে, ইনহারিটেন্স আইনের কারণে কি মিথ্যা মামলা রজ্জু করা হয় না? ওটার সময় কিন্তু আমরা চিন্তিত হই না, কিন্তু যখন নারী নির্যাতনের কথা আসে যে এটাকে ব্যবহার করে ফেলছে নারীরা, আসলে করছেন পুরুষরা কিন্তু তার স্ত্রী তার মেয়েকে ব্যবহার করছেন, তখন কিন্তু ওই নারী নির্যাতনের আইন পরিবর্তনের জন্য সবাই
শিপা হাফিজা আমাদের
আমরা যখন গৃহ নির্যাতন, গৃহে নারী নির্যাতন যেটা ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, আমরা একটা করেছি আইন, এই আইনের কোনো রোল নাই, আইনের কোনো বিধান নাই, আইনের শাস্তি দেওয়ারও কোনো ব্যবস্থা নাই। আমি শেষটুকু বলি, ভেরি রিসেন্টলি গত বছরের মার্চ মাসে আমরা একটি আইন করেছি, বাল্য বিবাহ নিরোধ আইন, যেখানে বাল্য বিবাহ মানে একটা আমাদের দেশে এখন একটি মেয়ের বিবাহযোগ্য বয়স 18 এবং তার উপরে, কিন্তু আমরা একটা বিশেষ বিধান রেখেছি যে কোনো বয়সের মেয়ের বিয়ে হতে পারে তার পিতামাতা যদি রাজি থাকেন। পিতামাতা তো রাজি সবসময়, পিতামাতারাই তো দিচ্ছেন, এই দেশে এনফোর্স বিয়েও বেশি হচ্ছে, ফোর্স বিয়ে। সেইখানে এই আইনটা প্রচলিত হওয়ার সাথে সাথে, এবং তারও আগে যখন বলা হচ্ছিল নারীর বিবাহের বয়স কমানো হবে 18 থেকে 16 আনা হবে কিংবা এরকম, তখন থেকে একই সাথে কিন্তু এদেশে নারীর ধর্ষণ, পথে ঘাটে নারীর উপরে অন্যায় অত্যাচার আক্রমণের সংখ্যাও কিন্তু বাড়ছে। কাজে এটা আমাদের মনে একটি সন্দেহের সূত্রপাত করে যে এই আইন কি আমাদেরকে আবার বিপত্তি ফেলে দিচ্ছে কিনা।
আমরা আবারও আলোচনায় ফিরে আসছি, আমাদের কলার অপেক্ষা করছেন। হ্যালো,
হ্যালো, জি আমি বাংলাদেশ থেকে, ঢাকা বাংলাদেশ থেকে বলছি, গুলশান থেকে। আমার নাম কাদিয়া। আমার প্রশ্নটা ছিল যে আজকের যে বিষয় নারী নির্যাতন, এই বিষয়টি এত আমাদের আমাদের শুধু সমাজে বলবো না, আমার একটু পুরো দক্ষিণ এশিয়াতে বলুন, পৃথিবীতে বলুন, এর আমরা আজকে মানে একটি বিশাল সমস্যার সামনে পড়ে গেছে এই প্রশ্নটা নিয়ে। তো সম্প্রতি আমাদের দেশে যে রূপা ধর্ষণ মামলা যে রায়টা হলো, তো আমাদের কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে, কিন্তু এতগুলো ঘটনা ঘটার পর, গত কয়েক বছর ধরে যে নারী নির্যাতনের যে এতগুলো ঘটনা ঘটার পর, যে এতদিন পরে সরকার, যেন আমার কাছে মনে হচ্ছে সরকার যেন তাড়াহুড়ো করে আমাদেরকে একটা স্বস্তি দেওয়ার জন্য এই রায়টা দিল, এখনো এর কার্যকর হয়নি। তো এটা কবে কার্যকর হবে বা এর কবে আমরা এই শাস্তি দেখতে পাবো, এই ইচ্ছাটা আমাদের আছে এখন। তো এখন আমার প্রশ্ন হলো যে এই যে আমাদের মেয়েদের যে নারীদের যে এত সমস্যা, নির্যাতনের যে আমরা সম্মুখীন হচ্ছি, যে সরকার এটাকে কি দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছে, সরকারের এখানে অবস্থানটা কিরকম, মানে সরকার কি আমাদের কি আমাদের প্রবলেমটা কি আসলেই বুঝতে পারছে, যে এবং আমাদের সমাজের যে অবক্ষয়টা হচ্ছে দিন দিন, মানুষের মাঝে যে বিশ্বাসটা নষ্ট হয়ে যাচ্ছে, এই যে নারীদের যে আজকে পা বাড়ি থেকে শুধু বাড়ির থেকে পা ফেলতে না, বাড়ির মধ্যেও এই যে আমরা বিভিন্ন ভাবে নির্যাতনের সম্মুখীন হচ্ছি, সরকার আমাদের এই দিকটাকে কিভাবে দেখছে এবং তার অবস্থানটা কোথায়, সেটা যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ।
ধন্যবাদ সাদিয়া। আমরা আরেকটি ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম সালাম।
আমি জিয়াউর রহমান বলছি, রানীনগর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ভারত, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশগুলোতেই তথা পুরো বিশ্ব জুড়েই যে নারী নির্যাতন এবং মেয়েদের প্রতি যে মানে ধর্ষণের যে ব্যাপারগুলো আমরা দিনের পর দিন বেড়েই চলেছে দেখছি। তো এক্ষেত্রে আমার একটা প্রবাদ বাক্য মনে আসছে যে স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড, এই কথাটি। অর্থাৎ বিচার ব্যবস্থার শিথিলতা বা দৃষ্টান্তমূলক শাস্তির অভাবেই কি এই ধরনের ঘটনাগুলো দিনের পর দিন বেড়ে চলেছে? মানে আমরা দিল্লিতে এর আগে দেখেছি বিভিন্ন কাণ্ড, সেখানে একটু বেশি মিডিয়া প্রচার করেছিল বলে একটা শাস্তি হয়েছে হয়তো, কিন্তু তাছাড়া অন্যান্য ক্ষেত্রে অপরাধীরা বেশিরভাগ পার পেয়ে যায়। তো এই থেকে কি অপরাধ প্রবণতা দিনের পর দিন বেড়ে চলেছে? ধন্যবাদ।
ধন্যবাদ জিয়াউর রহমান। শ্রোতা বন্ধুরা, আমাদের আরও প্রশ্ন এসেছে। নিমাই রয় লিখেছেন এবং মোহাম্মদ ইমাম হাসান লিখেছেন, তবে সময়ের স্বল্পতা রয়েছে, আমরা আপনাদের প্রশ্নগুলি পড়তে পারছি না। আগামীতে নিশ্চয়ই আবারও আলোচনা হবে। তবে এই দুটো প্রশ্ন যে আমরা শুনলাম, এই প্রশ্নটি নিয়ে আমি যাচ্ছি অধ্যাপিকা তানভীর নাসরিন আপনার কাছে।
অনেক অনেক ধন্যবাদ। বারবার নারীর শালীনতার প্রশ্ন উঠছে, দুজন শ্রোতা আলোচক বন্ধু এটার কথা বললেন। ভাবতেও আশ্চর্য লাগে যে আজকেও এই কথাগুলো উঠছে, আজকের দিনেও যেখানে একটি শিশু ধর্ষিত হচ্ছে, 70 বছরের একজন বয়স্ক মহিলা ধর্ষিত হচ্ছেন, বোরখা বা হিজাব পরেও মহিলারা ধর্ষিত হচ্ছেন বিভিন্ন জায়গায়। আর যদি শুধু শালীনতা নয়, শালীন পোশাক নয়, যদি শালীন পোশাকের সঙ্গে সঙ্গে তারা কিন্তু নারীর চরিত্র, আচরণ, এই প্রশ্নগুলোও কিন্তু বারবার উঠে আসে ওই রেপিস্ট এক্সকিউজ হিসেবে। যদি একজন নারী আমার বিচারে নৈতিক নাও হন, তাহলেও কিন্তু তাকে ধর্ষণ করবার বা তাকে শিক্ষা দেবার, তাকে যৌন হেনস্থা করবার আমার একজন নাগরিক হিসেবে কোনো অধিকার নেই। আমি যদি তাকে শালীন না মনে করি, সেক্ষেত্রে আমি বিচ্ছিন্ন হতে পারি বিষয়টা থেকে, কিন্তু তাকে শিক্ষা দেওয়ার জন্য ধর্ষণ বাড়ছে, এই যুক্তিটা বোধহয় আজকের পৃথিবীতে আর খুব গ্রহণযোগ্য নয়। আমি একটা উদাহরণ দিই। আপনারা শুনেছিলেন যে বম্বে এলফিনস্টন স্টেশনে একটা স্ট্যাম্পিড হয়েছিল আমাদের দেশে গত বছর অক্টোবর মাসে, সেপ্টেম্বরের শেষ নাগাদ। সেই ভিড়ের চাপে 22 জন মারা যায়, এবং পরে যখন সিসিটিভি ক্যামেরা সেটাকে অ্যানালাইজ করা হয়, দেখা যায় যে সেই ভিড়ের চাপে মারা যেতে যেতেও মানুষ ওই বিশ্বস্ত নারীকে শ্লীলতাহানি করছে। কাজেই তারা তো অশালীন পোশাক পরেছিল না, তারা তাদের চরিত্র খারাপ ছিল না, তারা কেউ অনৈতিক আচরণও করছিল না, সেই অবস্থাতেও কিন্তু এই মহিলাদের আক্রমণ করা হচ্ছিল। যে কথাটা উঠলো যে সর্বদা আমরা প্রতিকার দেখি না, রায়া সরকার আপনাদের মনে থাকবে যে অক্টোবর 2017-এ 75 জন শিক্ষাবিদ এবং গবেষকের একটা তালিকা প্রকাশ করেছিলেন, যারা বিভিন্ন সময় যৌন হেনস্থার সঙ্গে যুক্ত ছাত্রীদের, তার কোনো তদন্ত হয়নি। এবং একদল মানুষ তাদের আড়াল করতে, এই যারা যৌন হেনস্থা করেছেন তাদের আড়াল করতে মেনে পড়েছিলেন। দুদিন আগে, মাত্র দুদিন আগে, ফিলিপিন্সের রাষ্ট্রপতি দুয়ের্তো তিনি সেনাবাহিনীকে, নিরাপত্তা বাহিনীকে, সিকিউরিটি ফোর্সকে অ্যাডভাইস করেছেন যে নারীকে কন্ট্রোল করতে বিভিন্ন সময় তাদের যৌনাঙ্গে গুলি করতে। এবং আপনারা জানেন যে দুয়ের্তো বিতর্কিত মন্তব্য করার জন্য বিখ্যাত, তিনি আমেরিকার রাষ্ট্রপতি সম্পর্কে একটি বিতর্কিত মন্তব্য।
জি, আমরা সেই বিষয়ে যাচ্ছি না। তবে অধ্যাপিকা তানভীর নাসরিন, সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তির ব্যবস্থা হচ্ছে না, এই বিষয়টিও কিন্তু এসেছে, তিনজন বক্তাই বলেছেন আমাদের শ্রোতা, তো সেই বিষয়টির উপরে আমরা কিছু।
এই কথাতে যখন ফিলিপিন্সের, মানে আমি অন্য বিষয়টাই যাচ্ছি না, কিন্তু ফিলিপিন্সের রাষ্ট্রপতি, একজন রাষ্ট্রপতি যখন এই ধরনের কথা বলেন, তখন তো তার একটা সামাজিক প্রভাবও ছড়িয়ে পড়ে। বিচার ব্যবস্থার ক্ষেত্রে সেটা দীর্ঘায়িত হয় বিভিন্ন সময়ে, সেটা কিভাবে দেখা হবে ইত্যাদি। এবং ইরানে যে হিজাব মুভমেন্ট শুরু হয়েছে, যার ভিত্তিতে মেয়েরা প্রকাশ্যে আসছেন অবরোধের প্রতিবাদে, 27 জন মহিলাকে অ্যারেস্ট করেছে ইরান পুলিশ, সেখানেও কিন্তু আমরা এই নারীর বাইরে আসা এবং সেটাকে প্রতিবাদ করা, প্রতিহত করা একটা প্রবণতা দেখতে পাই।
অনেক ধন্যবাদ, আমাদের হাতে একদম সময় নেই, মিস শিপা হাফিজা, অধ্যাপিকা তানভীর নাসরিন এবং মিস্টার আতাউর রহমান আজাদ, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে আজ ভালোবাসা দিবসে এটাই নিবেদন যে আমরা যেন মানুষের প্রতি আরও সহিষ্ণু হই এবং মানুষকে ভালোবাসি, মানবতার জয় হোক, এই কামনা করেই আজকের হ্যালো ওয়াশিংটন শেষ করছি। সবাই ভালো থাকুন,
ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
হ্যাঁ, ঘড়ির দিকে তাকিয়ে বুঝতেই পাচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সময় প্রায় ফুরিয়ে এসেছে। তবে এই মুহূর্তে সরকার কবিরুদ্দিন এলেন সবশেষ পাওয়া খবর সহ সংক্ষিপ্ত সংবাদ শোনাবার জন্য। আসুন তাহলে সংক্ষিপ্ত সংবাদ শোনা যাক।
এবং সংক্ষিপ্ত সংবাদের সূচনা পর্বেই আমাদের কলকাতা সংবাদদাতার একটি রিপোর্ট শোনাচ্ছি। আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত তাঁর রিপোর্টের মুখবন্ধে লিখছেন যে আবুধাবি ভারতকে জরুরি তেল ভাণ্ডারের জন্য তেল সরবরাহ করবে। ভয়েস রিপোর্টটি এরকম।
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ আবুধাবির সঙ্গে ভারতের সাম্প্রতিক ঘনিষ্ঠতার সুফল মিলছে হাতে হাতেই। এক তো আবুধাবির উপকূলে নৌবাহিনীর ঘাঁটি স্থাপনের সুযোগ পাবে ভারত, অন্যদিকে ম্যাঙ্গালোরে ভারতের জরুরি তেল ভাণ্ডারের অর্ধেক অংশ ভরে দিতে এপ্রিল মে মাসেই তিনটি অতিকায় তেলের ট্যাঙ্কার পাঠাচ্ছে এই আরব দেশ। দেশের তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন ম্যাঙ্গালোরে 1.5 মিলিয়ন টন তেলের ভাণ্ডারের অর্ধেকটা দিচ্ছে আবুধাবি। এজন্য চুক্তি হয়েছে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি আর ভারতের ইন্ডিয়ান পেট্রোলিয়াম স্ট্র্যাটেজিক রিসোর্সেস লিমিটেড সংস্থার মধ্যে। যে কোনো জরুরি পরিস্থিতিতে ভারত যে তেল ভাণ্ডার গড়ে তুলছে তাতে দেশের 76 দিনের প্রয়োজন মেটানো সম্ভব হবে বলেও মন্ত্রী জানিয়েছেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবার অন্যান্য শিরোনাম সংবাদ। দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন পার্টি বলছে দেশটির সংকট কবলিত শাসক জেকব জুমা অবিলম্বে পদত্যাগ যদি না করেন তো সংসদ তাঁর বিরুদ্ধে অনাস্থা ভোট করাবে। অনাস্থা প্রস্তাব ভোটে যদি পাস হয়ে যায় তো এএনসি প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে সংসদ দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ এসেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন যে আজ বুধবারে জোট সরকার তাঁর থিতুবস্থাতেই রয়েছে এবং পৃথক দুটি ব্যাপারে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করার জন্য পুলিশি সুপারিশ তিনি নাকচ করে দিয়েছেন। নেতানিয়াহুর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক কথিত দুর্নীতিকে নিদারুণ অভিযোগ বলে অভিহিত করেছেন। ওলন্দাজ পররাষ্ট্রমন্ত্রী হালবে জিলস্ট্রা পদত্যাগ করেছেন মঙ্গলবার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 2006 সালে এক বৈঠকে তিনি মিলিত হয়েছিলেন যে সে ব্যাপারে মিথ্যে বলার বিষয়টি স্বীকার করে নেবার পর। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে আজ বুধবার ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে বলে বিনিয়োগকারীরা ইতিমধ্যেই মূল্যস্ফীতির মাসওয়ারি সরকারি পরিসংখ্যানের জন্য প্রতীক্ষা করে রয়েছেন। এখন আমেরিকার স্নোবোর্ডার শন হোয়াইট জীবনে এই নিয়ে তৃতীয়বার অলিম্পিকে সোনা জিতলেন। দক্ষিণ কোরিয়ায় পিয়ংচাংয়ের শীতকালীন অলিম্পিকে পুরুষদের হ্যাফ পাইপ স্নোবোর্ডিংয়ে শন হোয়াইটের এই স্বর্ণপদক মিলিয়ে শীতকালীন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের পদক প্রাপ্তি এখন শত সংখ্যায় পৌঁছিয়ে গেল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, সঙ্গে প্রকৌশলী ছিলেন ভাস্কো ভোলারিস। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
This program has come to you from the Voice of America, Washington.